প্রথম করিন্থীয় 11 অধ্যায়। আমি যেমন খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করি, তোমরাও তেমনি আমার দৃষ্টান্ত অনুসরণ করো। আমি তোমাদের প্রশংসা করছি, কারণ তোমরা সব সময় আমার কথা স্মরণ করে থাকো, আর তোমাদের আমি যে শিক্ষা দিয়েছি তা তোমরা বেশ ভালোভাবে পালন করছো। কিন্তু আমি চাই এ কথা তোমরা বোঝো যে প্রত্যেক পুরুষের মস্তক হচ্ছেন খ্রিস্ট, স্ত্রীর মস্তক তার স্বামী, আর খ্রিস্টের মস্তক হলেন ঈশ্বর। যদি কোনো পুরুষ তার মাথা ঢেকে রেখে প্রার্থনা করে অথবা ভাববাণী বলে, তবে সে তার মাথার অসম্মান করে। কিন্তু যে স্ত্রীলোক মাথা না ঢেকে প্রার্থনা করে বা ভাববাণী বলে, সে তার নিজের মাথার অপমান করে, সে মাথা মোড়ানো স্ত্রীলোকের মতো হয়ে পড়ে। স্ত্রীলোক যদি তার মাথা না ঢাকে, তবে তার চুল কেটে ফেলাই উচিত। কিন্তু চুল কেটে ফেলা বা মাথা ন্যাড়া করা যদি স্ত্রীলোকের পক্ষে লজ্জার বিষয় হয়, তবে সে তার মাথা ঢেকে রাখুক। আবার পুরুষ মানুষের মাথা ঢেকে রাখা উচিত নয়, কারণ সে ঈশ্বরের স্বরূপ ও মহিমার প্রতিফলন করে। কিন্তু স্ত্রীলোক হল পুরুষের মহিমা, কারণ স্ত্রীলোক থেকে পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষ থেকেই স্ত্রীলোক এসেছে। স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীলোকের সৃষ্টি হয়েছিল। এই কারণে এবং স্বর্গদূতগণের জন্য অধীনতার চিহ্ন হিসাবে একজন স্ত্রীলোক তার মাথা ঢেকে রাখবে। যাই হোক, প্রভুতে স্ত্রীলোক ছাড়া পুরুষ নয় এবং পুরুষ ছাড়া স্ত্রীলোক নয়। যেমন পুরুষ থেকে স্ত্রীলোকের সৃষ্টি হল, তেমন আবার পুরুষের জন্ম স্ত্রীলোক থেকে হল। বাস্তবে এ সব কিছুই ঈশ্বর থেকে হয়। তোমরা নিজেরাই বিচার করে দেখো, মাথা না ঢেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীলোকের শোভা পায়? স্বাভাবিক বিবেচনাও বলে যে পুরুষ মানুষ যদি লম্বা চুল রাখে, তবে তার সম্মান থাকে না। কিন্তু স্ত্রীলোকের লম্বা চুল তার গৌরবের বিষয়, কারণ সেই লম্বা চুল তার মাথা ঢেকে রাখার জন্য তাকে দেওয়া হয়েছে। কেউ কেউ হয়তো এ নিয়ে তর্ক করতে চাইবে, কিন্তু আমরা ও ঈশ্বরের সকল মণ্ডলী এই প্রথা মেনে চলি না। কিন্তু এখন আমি যে বিষয়ে তোমাদের নির্দেশ দিচ্ছি, সে বিষয়ে আমি তোমাদের প্রশংসা করতে পারি না, কারণ তোমরা যখন একত্রিত হও তাতে ভালো না হয়ে শুনছি তোমাদের ক্ষতি হচ্ছে। প্রথমত আমি শুনেছি যে তোমরা যখন মণ্ডলীতে সমবেত হও, তখন তোমাদের মধ্যে অনেক দল থাকে, আর আমি এই ব্যাপারে কিছুটা বিশ্বাস করি। তোমাদের মধ্যে ভিন্নতা অবশ্যই থাকবে, যাতে তোমাদের মধ্যে যারা যথার্থ খাঁটি তারা স্পষ্ট হয়। তাই যখন তোমরা সমবেত হও, তখন তোমরা প্রকৃতপক্ষে প্রভুর ভোজ খাও না, কারণ খাবার সময় প্রত্যেকে নিজের নিজের খাবার আগে খেয়ে নেয়, তাতে কেউ বা ক্ষুধার্ত থাকে, আর কেউ কেউ অতিরিক্ত পানাহার করে বেহুঁশ হয়ে যায়। পানাহার করার জন্য তোমাদের কি নিজেদের বাড়িঘর নেই? তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ জ্ঞান করো? আর যাদের কিছু নেই তাদের কি লজ্জায় ফেলতে চাও? আমি তোমাদের কি বলবো, এমন কাজ করার জন্য আমি কি তোমাদের প্রশংসা করব? এ বিষয়ে আমি তোমাদের প্রশংসা করব না। আমি প্রভুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তোমাদের তা দিয়েছি। যে রাত্রে প্রভু যীশুকে হত্যার জন্য শত্রুর হাতে সঁপে দেওয়া হয়, সেই রাত্রে তিনি একটি রুটি নিয়ে ধন্যবাদ দিলেন ও তা ভেঙে বললেন,
এ আমার দেহ, এ তোমাদের জন্য, আমার স্মরণে এটি করো।
খাওয়া শেষ হলে সেইভাবে তিনি পানপাত্র তুলে নিয়ে বললেন,
এই পানপাত্র হল আমার রক্তে স্থাপিত নতুন চুক্তি। তোমরা যতবার এই পানপাত্র থেকে পান করবে আমার স্মরণে তা করো।
কারণ তোমরা যতবার এই রুটি খাবে ও এই পানপাত্রে পান করবে, ততবার তোমরা প্রভুর মৃত্যুর কথাই প্রচার করতে থাকবে, যতদিন পর্যন্ত না তিনি ফিরে আসেন। তাই যে কেউ অযোগ্যভাবে প্রভুর এই রুটি খায় ও পানপাত্রে পান করে, সে প্রভুর দেহের ও রক্তের জন্য দায়ী হবে। এই রুটি খাওয়ার ও সেই পানপাত্রে পান করার আগে প্রত্যেকের উচিত নিজের হৃদয় পরীক্ষা করা, কারণ যে অযোগ্যভাবে এই রুটি খায় ও পানপাত্রে পান করে, সে যদি দেহের অর্থ কী তা না বোঝে, তবে সেই খাদ্যপানীয় ঈশ্বরের বিচারদণ্ডেই পরিণত হয়। সেই জন্য তোমাদের মধ্যে অনেকে আজ দুর্বল ও অসুস্থ, অনেকে মারাও পড়েছে। কিন্তু যদি নিজেদের ঠিকমতো পরীক্ষা করতাম, তাহলে ঈশ্বরকে আমাদের বিচার করতে হতো না। কিন্তু যখন প্রভু আমাদের বিচার করেন, তিনি আমাদের শাসনও করেন, যেন আমরা জগতের অন্য লোকেদের সঙ্গে বিচারিত না হই। তাই আমার ভাই ও বোনেরা, তোমরা যখন খাওয়া দাওয়া করার জন্য সমবেত হও, তখন একজন অন্যজনের জন্য অপেক্ষা করো। যদি কারো খিদে পায়, তবে সে তার বাড়িতে খেয়ে নিক। এমনভাবে চলো যেন তোমরা একত্রিত হলে তোমাদের উপর ঈশ্বরের দণ্ডাজ্ঞা না আসে, আর আমি যখন যাব তখন অন্য বিষয়গুলির সমাধান করব।